اکبر اللہ اکبر اللہ اکبر اشہد ان لا اشہد ان لا الہ الا اللہ اشہد ان محمد رسول اللہ اشہد ان محمد رسول اللہ حی علی الصلاۃ حی علی الصلاۃ حی علی الفلاح حی علی الفلاح اللہ اکبر اکبر لا الہ الا اللہ
السلام علیکم ورحمۃ اللہ اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
সর্বপ্রথম আমি এটি বলা পছন্দ করব যে জুমার জন্য আজকে জামাত এখানে জায়গা ভাড়া করেছে, আর বলা হচ্ছে যে আগামী জুমাও এখানেই হবে। বিমানবন্দর কাছে হওয়ার কারণে জাহাজের আনাগোনার ফলশ্রুতিতে জাহাজের শব্দ আসতে পারে, কোন কোন সময় হয়তো অনেক বেড়ে যাবে শব্দের উচ্চতা। জাহাজের আওয়াজ সত্ত্বেও আমি চাইব আমাদের আওয়াজ যেন আপনাদের কানে পৌঁছে যাওয়ার শব্দ যেন আপনাদের জন্য বোধগম্য হয়। এখন যেভাবে শব্দ আসছে এটি সহ্য সীমার ভিতরেই, এটি বাতাসের গতিপথের উপরই নির্ভর করে। বলা হয় যে বাতাস যদি এমুখী হয় তাহলে আওয়াজ বেশি আসবে, আর বিপরীতমুখী হলে কিছুটা কম হবে শব্দ দূষণ। যাই হোক, জায়গার সংকীর্ণতার বা স্বল্পতার কারণে বাইতুসবুতে জুমা পড়া সম্ভব ছিল না, আর যথাযথ বা যুক্তিযুক্ত ভাড়ায় অন্য কোন জায়গা বা হল জামাত পায়নি বা পাওয়া সম্ভব হয়নি। আমার মনে হয় যদি সময়মতো চেষ্টা করা হতো তাহলে পাওয়া সম্ভব ছিল। যাই হোক, আমাদের লোকদের অভ্যাস হল তারা শেষ মুহূর্তে কাজ আরম্ভ করে আর আত্মপ্রসাদ নিতে থাকে যে কাজ হয়ে যাবে। খোদার কৃপা এটি যে কোনো কোনো কাজ হয়েও যায়। হাঙ্গামি ভাবে যেভাবে জামাতে আহমদিয়ার কাজ হয় এভাবে হয়তো অন্য কারো কাজ হয় না, কিন্তু এর অর্থ এই নয় যে যথাসময়ে চেষ্টা করার কোন প্রয়োজন নেই। এই আত্মপ্রসাদ এবং মনোযোগের অভাব আর গুরুত্ব না বোঝার ফলশ্রুতিতেই নতুন কৃত বা ক্রয় করা ভবন বাইতুসবুর সাথে বা যে বাইতুল আফিয়ত রয়েছে সেখানে এখন পর্যন্ত জুমা বা অন্য কোন অনুষ্ঠান করার অনুমতি পাওয়া যায়নি। গত বছর আমি যখন এখানে এসেছিলাম জলসায় বাইতুসবুতে জুমা পড়ানো হয়েছিল, আর জায়গার অভাবে মহিলাদের এবং চতুর্পাশের জামাতগুলোকে জুমায় আসতে বারণ করা হয়েছে। তখন আমি জামাতের ব্যবস্থাপনাকে বলেছিলাম যে 70 বাইতুল আফিয়াত ব্যবহারের অনুমতি নিন যেন এমন সমস্যার সম্মুখীন হতে না হয়। আমার মনে হয় বা অন্ততপক্ষের রিপোর্ট অনুসারে পুরো আন্তরিকতার সাথে তখন থেকে এরা চেষ্টা করছে, কিন্তু কাউন্সিল অনেক ছোট ছোট আপত্তি উত্থাপন করে চলেছে। এসব কথা এদেরকে প্রথমেই সামনে রাখা উচিত ছিল যে কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ এদের অধীনস্থ নয় যে গিয়েই তারা অনুমতি পেয়ে যাবে। যখন এই ভবন ক্রয় করা হয়েছিল তখন থেকেই নিষ্ঠার সাথে আর তাৎক্ষণিকভাবে এটি ব্যবহারের আর যে সমস্ত পরিবর্তন করার ছিল সেই নিমিত্তে কাজ আরম্ভ উচিত ছিল। যদি তা হয়ে যেত তাহলে আজকে এত সমস্যার সম্মুখীন হতাম না আমরা। যদি এদের মতে আজকে জায়গাটি অনেক বড় ছিল, কিন্তু ইস্তারের ছুটির কারণে অধিক সংখ্যক মানুষের সমাগমের কারণে এই স্থান সংকুলনের সমস্যা বাইতুল আফিয়াতে হওয়া সম্ভব ছিল, কিন্তু সাধারণ জুমা বা অন্য জুমা সেখানে পড়া সম্ভব ছিল। 2-3 বছর হয়ে গেছে এই ভবন ক্রয় করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এর ব্যবহারের পথে কিছু বাধা রয়েছে। যখন এই ভবন ক্রয় করা হয় পৃথিবীর অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিল, মুসলমানদের প্রেক্ষাপটে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো ছিল, আর এ কারণে স্বল্পতম সময়ে অনুমতি পাওয়া সম্ভব ছিল যদি তখন কাজ আরম্ভ হতো, কিন্তু আজকে মুসলমানদের সম্পর্কে এদের সংশয় এবং রিজার্ভেশন অনেক বেড়ে গেছে, এ কারণে সমস্যাবলী সামনে আসছে। হয়তো আমির সাহেব ও ব্যবস্থাপনা বলবে যে কারণ এটি নয়, এমনটি হওয়ার ছিলই, কিন্তু যাই হোক এটি এদের আলস্য আর সব কাজকে অনর্থক বিলম্বিত করার বদভ্যাস রয়েছে, এই কারণে আজকে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। আল্লাহ তাআলা ব্যবস্থাপনাকে বিবেক বুদ্ধি দিন আর আত্মপ্রসাদে লিপ্ত হওয়া থেকে তাদের দূরে রাখুন আর বাস্তবতা বুঝে কাজ করার তৌফিক দেন। আপনারা ওহদাদার নির্বাচন করেছেন, আপনাদের জন্য আবশ্যক হল তাদের কাজে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার জন্য রীতিমত দোয়া করে যাওয়া। যাই হোক, কয়েক মিনিটের ভিতর আমরা তিন চারটি জাহাজ যেতে শুনেছি, এটি তো আমাদের এখন সহ্য করতে হবে। অন্য ব্যবস্থা যা নেওয়া সম্ভব ছিল তা হল সীমিত সংখ্যক লোককে জলসায় আসতে বলা আর মহিলাদের উপর বিধিনিষেধ আরোপ করা। পাকিস্তানে বা যেসব দেশে জামাতের বিরোধিতা রয়েছে আর পরিস্থিতির কারণে মহিলাদের জুমায় আসতে বারণ করা হয়, বিভিন্ন জায়গায় জুমা পড়া হয়, কোন নির্দিষ্ট জায়গায় জুমা পড়া হয় না। আলজেরিয়াতে পুরো নিষেধাজ্ঞা রয়েছে, কোন কেন্দ্রে এমনকি ঘরে ঘরেও একত্রিত হওয়ার অনুমতি নেই। সেখানে নির্দয় নিষ্ঠুর আইনের কারণে আর শত্রুর ভয়ে এমনটি হচ্ছে। এখানে যেখানে ধর্মীয় স্বাধীনতা রয়েছে সেখানে এসব বিধিনিষেধ আমাদের আলস্য আর বিষয়কে না বোঝার কারণে হবে আর হচ্ছে। যাই হোক, দোয়া করুন পরবর্তী জুমাগুলোর জন্য, অর্থাৎ অব্যবহিত পরের জুমা নয়, ভবিষ্যতে যখনই আমার আসার প্রোগ্রাম হবে তখন বাইতুল্লাহ ফিয়াত ব্যবহারের যেন অনুমতি হস্তগত হয় বা নিদান পক্ষে এমন জায়গা তাদের হস্তগত হয় যেখানে খুব সহজেই সবার স্থান সংকুলান হয়। এই স্থান সংকীর্ণতা বা স্বল্পতা বাইতুল্লাহ ফিয়াতেও সাময়িকভাবে দূর হওয়া সম্ভব। জামাত ইনশাল্লাহ বড় হবে আর বড় হচ্ছে, আমরা যে জায়গায় ক্রয় করব সেই জায়গা ছোট হয়ে যাবে, কিন্তু একটি জায়গা নিয়ে ক্রয় করে আলস্যের কারণে বেশ কয়েক বছর ব্যবহার না করে এটি বলা যে এই জায়গাও ছোট হয়ে গেছে, এটি কোনো উত্তর হবে না আর এটি বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। যাই হোক, এই কথার পর আজকের খুতবার জন্য আমি ভিন্ন কোন বিষয় নিয়ে এসেছিলাম, কিন্তু কতক প্রয়াত ব্যক্তিবর্গের নামাজের জানাজা পড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে, তাদের সাথে সম্পর্কযুক্ত কিছু কথা সামনে এসেছে, তাই ভাবলাম যে আজকে তাদের কথাই উল্লেখ করব, যাদের একজন শহীদ, তিনি জামাতের মুবাল্লিগ ও মুরব্বী, আরেকজন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পৌত্রী। তাদের কতক গুণাবলী এমন যা জামাতের সকল শ্রেণীর মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত, এই কথাগুলো বা এই বিষয়গুলো এমন যা আমাদের অনেকের জন্য অনুসরণীয় বা অনুকরণীয় আদর্শ, অনেকের জন্য এতে শিক্ষণীয় দিক রয়েছে, তাই আমি এই প্রয়াত ব্যক্তিবর্গের মরহুমদের কথা সংক্ষিপ্তভাবে উল্লেখ না করে বিশদভাবে উল্লেখ করব, তাদের জীবনের যে দিকগুলো আমার সামনে আনা হয়েছে বা আমি যা জানতাম এগুলো এমন বা এর প্রত্যেকটি এমন যা মানকাজা নাহবাহুর সত্যায়নকারী বা সত্যায়ন স্থলে তাদের পরিণত করে, অর্থাৎ যারা নিজেদের অঙ্গীকার নিজেদের অভিপ্রায়কে পূর্ণকারী ছিলেন, যারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন আর এভাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন। এদের মাঝে প্রথম ব্যক্তি হলেন আমাদের শহীদ ভাই প্রফেসর ডক্টর আশফাক আহমদ সাহেব, যাকে গত জুমায় শহীদ করা হয় বা হত্যা করা হয়। প্রফেসর অবসরপ্রাপ্ত ডক্টর আশফাক সাহেব লাহোরের শেখ সুলতান আহমদ সাহেবের পুত্র ছিলেন। তার বয়স ছিল 68 বছর। গত জুমায় জুমার নামাজ পড়ার জন্য নিজের কারে বাইতু তহিরে যাচ্ছিলেন, পথের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ব্যক্তি গুলি করে তাকে শহীদ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত সংবাদ অনুসারে ঘটনার দিন মরহুম তার 12 বছর বয়স্ক পুত্র শাহজেব এবং সাফজাজার হালকার এক বন্ধু জহির আহমদ সাহেবের সাথে জুমার জন্য মসজিদে যাচ্ছিলেন। শহীদ মরহুম নিজেই গাড়ি চালাচ্ছিলেন, তার পুত্র তার পাশে দ্বিতীয় সিটে বসেছিলেন আর অন্য বন্ধু ছিলেন পিছনে। সাফজাদার থেকে যখন মুলতান রোডে পৌঁছেন, যেখানে রাস্তার মেরামতের কাজ চলার কারণে ট্রাফিক বন্ধ ছিল, গাড়ি থামতেই হেলমেট পরেই তো মোটর আরোহী ব্যক্তির ড্রাইভিং সিটের পাশে এসে তার কান বা কপালের পাশে পিস্তল রেখে গুলি করে, এর ফলে বুলেট ওপর পার দিয়ে বেরিয়ে যায় আর ঘটনাস্থলেই তিনি শাহাদত বরণ করেন। বাকি দুজন অক্ষত এবং নিরাপদ ছিলেন, তাদেরকে সে কিছু বলেনি। শহীদ মরহুমের বংশে আহমদীয় শহীদ মরহুমের দাদার মাধ্যমে আসে, যখন হযরত মসীহ ইসলামের লুধিয়ানায় শুভাগমন হয় তাঁর বংশের সম্পর্ক ভারতের পূর্ব পাঞ্জাবের মসুর এর সাথে। এই অঞ্চলের পীর জনাব মেরা বখশ সাহেব আহমদিয়াত গ্রহণের পর শহীদ মরহুমের দাদাকে আহমদিয়াতের আমন্ত্রণ জানান। শহীদ মরহুমের দাদা তার বংশসহ আহমদিয়াত গ্রহণ করেন। পাকিস্তান গঠিত হওয়ার পূর্বে শহীদ মরহুমের দাদা ইন্তেকাল করেন। এরপর তার দাদি শ্রদ্ধেয়া আয়েশা সাহেবা বংশের নেতৃত্ব দিয়ে তার পরিবার সহ ভারত থেকে লাহোরে হিজরত করেন। কিছুদিন ক্যাম্পে অবস্থানের পর লাহোরের প্রশান্ত নগরে বসতি স্থাপন করেন, যেখানে 1949 সনে মরহুমের জন্ম হয়। কয়েক বছর পরে পরিবার রাবোয়ায় স্থানান্তরিত হয়। প্রাথমিক শিক্ষা দীক্ষা তার রাবোয়ারি, ম্যাট্রিক পাশ করার পর লাহোরের ভেটেরিনারি কলেজে পশু চিকিৎসা কলেজে ভর্তি হন। পুনরায় তার পড়ালেখার জন্য পরিবার লাহোর স্থানান্তরিত হয়। পশু চিকিৎসা বিদ্যায় এমএসসি করার পর সেখানেই লেকচারার হিসাবে তিনি নিযুক্ত হন। প্রফেসর হিসাবে তিনি অবসর গ্রহণ করেন। তার পিতা শেখ সুলতান আহমদ সাহেব পাঞ্জাব পুলিশে সাব ইন্সপেক্টর ছিলেন আর সেখানেই দায়িত্ব পালন করতে থাকেন। মরহুম আল্লাহর ফজলে মুসি ছিলেন, খেলাফতের সাথে সুগভীর আন্তরিক সম্পর্ক রাখতেন, তাহাজ্জুদ পড়তেন, আতিথেয়তা এবং সৃষ্টির সেবায় উদ্বুদ্ধ ছিলেন, ও দাদাদের এতাৎকারী এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন, জামাতের কাজে সবসময় অগ্রগামী থাকতেন, খুবই উন্নত চরিত্রের অধিকারী এক মানুষ ছিলেন। তবলিগের সুগভীর আগ্রহ ছিল, উন্নত চরিত্রের অধিকারী এবং মিশুক প্রকৃতির কারণে ছাত্র এবং শিক্ষকদের মাঝে সমানভাবে জনপ্রিয় ছিলেন। সাথী প্রফেসরদের প্রায়শ ঘরে আমন্ত্রণ জানাতেন, খুবই সুন্দরভাবে জামাতের পরিচিতি তুলে ধরতেন। এ কারণে অনেক সময় তিনি হুমকি ধমকির সম্মুখীন হতেন, কিন্তু কখনো ভ্রুক্ষেপ করেননি, বরং বলতেন সামান্য ব্যাপার। শৈশব জামাতের সেবার গভীর প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। জামাতি এবং সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন বিভাগে কাজ করার তার সৌভাগ্য হয়েছে। সাবজাদার হালকায় বসতি স্থাপনের পর হালকার প্রেসিডেন্ট এবং নায়েব জয়ী মেয়ালা হিসাবে খুব সুন্দরভাবে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে তার। এবছর মডেল টাউন লাহোরের সেক্রেটারি দাওয়াতে এলাল্লাহ হিসাবে নিযুক্ত হন। খুব সুন্দরভাবে তবলিগী কার্যক্রমের সূচনা করেন, পরিকল্পনা হাতে নেন। তার স্ত্রী অসুস্থ ছিলেন দীর্ঘকাল, তিনি গেটে বাতে আক্রান্ত ছিলেন, সানন্দে তার সেবা করেন। গত বছর ডিসেম্বর মাসে তার স্ত্রীর ইন্তেকাল হয়। তার কোন সন্তান ছিল না, এক পালক পুত্র ছিল। তার ঘরে দুই সন্তান হয়, যাদের নাম হল শাহজেব এবং শাহজিন, যারা লাহোরে তার সাথেই বসবাস, তার ঘরেই বসবাস করে। সেই ছেলে জুমার সময় তার সাথে ছিল। তার এক ভাই ইলিয়াস সাহেব থাকেন বার্মিংহামে, তিনি লেখেন যে খুবই স্নেহশীল ভাই ছিলেন, ছোট ভাইদের বড় ভাই হিসাবে না, বড় পিতার মতো দেখাশোনা করেছেন, আমাদের তরবিয়তের ক্ষেত্রে দর্শনীয় ভূমিকা রেখেছেন। নামাজ এবং নামাজের অনুবাদ কোরআন করিম সবকিছু আমরা তার কাছে শিখেছি। ছোট ভাইদের প্রতি যত্নবান ছিলেন, শিক্ষার ক্ষেত্রে সবসময় আমাদের সাহায্য করেছেন, দিক নির্দেশন দিয়েছেন, স্কুলে গিয়ে আমাদের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করতে আমাদের বিষয়ে চিন্তিত থাকতেন, জামাতি অনুষ্ঠানে আমাদের ভালোভাবে প্রস্তুত সাজানি দিতেন, বিভিন্ন এলমি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত করতেন, বা জামাত নামাজের নামাজ পড়ার জন্য সাথে নিয়ে যেতেন। যদি বড় ভাই ছোট ভাইদের এইভাবে সাথে নিয়ে যায়, আর পিতা মাতাও যদি যত্নবান হন, মসজিদের উপস্থিতি বেশ কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। জামাতের ডিউটির জন্য আমাদের সবসময় নিয়ে যেতেন তিনি। হযরত খলিফাতুল মসীহ আবে রহমাতুল্লাহর যুগে স্বপ্ন দেখেছিলেন, তার ভাই বলেন যে সাধারণত দুদিন পর আবার মনে পড়ে স্বপ্ন যা ছিল তা হল, তিনি বলেন আমি দেখেছি আমাদের পাড়ার একটি মসজিদ জাগায়ের আহমদীদের মসজিদ, সেখানে ঘোষণা করা হচ্ছে যে খলিফাতুল মসীহ আবে ইন্তেকাল করেছেন, আর আমি দেখেছি ঘরের চিঠির বাক্সে একটা ছুরি রাখা আছে। তখন তিনি এর ব্যাখ্যা এটি করেন যে ছুরির অর্থ হল জামাতকে ত্যাগ স্বীকার করতে হবে। খলিফাতুল মসীহ আবের ইন্তেকাল বলতে এটি বোঝায় যে তার যুগে জামাত উন্নতি করবে। তার মৃত্যু পর রীতিমতো স্পিকারে এলান হবে, যাই হোক এমটি এর মাধ্যমে এই ঘোষণা হয়, এবং এভাবে স্বপ্ন পূর্ণতা লাভ করেন। ছুরি দেখেছেন, এই ছুরি তার শাহাদাতের প্রতি ইঙ্গিত ছিল, তিনি এই ব্যাখ্যাই করেছেন। আর এটি সঠিক ব্যাখ্যা মনে হচ্ছে যে শাহাদাতের দিকে ইশারা বা ইঙ্গিত, এবং সেই শাহাদত ও শাহাদাতের ঘটনাও ঘটে। তিনি বলেন আমাদের ভাই আমাদের তুলনায় অনেক এগিয়ে গেছেন, আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছেন, শাহাদাতের মর্যাদা পেয়ে বংশের প্রথম শহীদ হিসাবে আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন, আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন। তার ছয় ভাই এবং এক বোন রয়েছে, তারা সকলেই দেশের বাইরে প্রায়। দ্বিতীয় মরহুম যার কথা উল্লেখ করার উদ্দেশ্য, তিনি হলেন জনাব এইচ নাসিরউদ্দিন সাহেব। ইস্ট ভারতের পূর্ব গোদাবরীর মুবাল্লেগ ইনচার্জ 2017 সনের 7 এপ্রিল গোদাবরী নদীতে তার শরীর সমাধি হয় 42 বছর বয়সে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার দিন তিনি সিকান্দারাবাদের আমির এবং বন্ধুদের সাথে মাঙ্গলপুরীতে ফজরের নামাজের পর নদীতে যান। দক্ষ সাঁতারু ছিলেন তিনি। সেখানে নদীতে সাঁতার কাটার সময় হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। জেলেদের সাহায্যে 1 ঘন্টা সন্ধানের পর তার লাশ পাওয়া যায়। তার পিতা জনাব এস শাহুল হামিদ তার নিজ এলাকা কাওয়াসুরি কেরালার সর্বপ্রথম আহমদে ছিলেন। তার মাধ্যমে সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়। তার মাতা চিলাকরুকির প্রাথমিক আহমদীদের একজন ছিলেন। 2000 সনে কাদিয়ান থেকে পাশ করে আন্ধ্র এবং তেলেঙ্গানার বিভিন্ন স্থানে সফল মুবাল্লেগ হিসাবে দায়িত্ব পালন করেন। সিন্ডাকুন্ডার বড় জামাতে খেদমতের তৌফিক পেয়েছেন তিনি। প্রজ্ঞার সাথে তরবিয়ত করে তার জামাতগুলোর দেখাশোনা করছেন। মৃত্যুর সময় পূর্ব গোদাবরীর মুবাল্লেগ ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। তার স্ত্রী বলেন, কিছু এমন স্থানেও তাকে থাকতে হয়েছে যেখানে শুধু ছিল জামাতের কেন্দ্র। তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে নামাজ পড়িয়ে তিনি দরস দিতেন। আর এই ধারা মৃত্যুর একদিন পূর্ব পর্যন্ত জারি ছিল। মুরব্বীদের জন্য, মুবাল্লেগদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে। জামাত যদি দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কেউ নাও আসে তখনও, তাহলেও নামাজ বা জামাত হওয়া উচিত। ঘরের লোকদের সাথে হলেও, পরিবারের সদস্যদের সাথে হলেও। তার স্ত্রী বলেন যে তিনি যখন কামারেডিতে নিযুক্ত ছিলেন, সেখানে লেফলেট বিতরণের ফলে তার বিরোধিতা বেড়ে যায়। ধরা পড়েন, বিরোধীরা মারাত্মক দৈহিক নির্যাতন চালায়, কিন্তু তিনি খোদার কৃপায় রক্ষা পান। তিনি বলেন, তার স্ত্রী বলেন যে আমি তাকে বলি এখানে অবস্থা ভয়াবহ, শত্রুতা রয়েছে, বিরোধিতা বিরাজমান, কেরালায় বদলির আবেদন করুন, কারণ আপনার শত্রুতা অনেক বেড়ে গেছে। তিনি বলেন, আমরা বদলি নিয়ে হয়তো চলে যাব, ঠিক আছে, শত্রুতার বরাতে কেন্দ্রকে লিখলে কেন্দ্র হয়তো আমাকে বদলি করবেন, চলে গেলাম, কিন্তু এখানকার স্থানীয় আহমদীদের কোথায় ট্রান্সফার করব, তাদের শত্রুতা তো এইভাবেই বিরাজ করবে, বিরোধিতার ভয়ে চলে যাওয়া এটি ঠিক নয়, তাই আমরা ওয়াকফ করেছি, ওয়াকফ রক্ষা করতে হবে, পরিস্থিতি যাই হোক না কোনো এখানে থাকতে হবে আর আমাদের থাকা উচিত। এটিও বলতেন যে শাহাদাতের সৌভাগ্য হয় তাহলে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে, তাই আমরা এখানেই থাকব। অনুরূপভাবে তার সরলতা দেখুন। তার স্ত্রী লেখেন, কখনো কোনো আসবাবপত্র ক্রয় করেন, ব্যক্তিগত কোনো ফ্রিজ ছিল না। সবসময় বলতেন, আমরা ওয়াকফে জিন্দেগি, জামাত যেখানে যেতে বলে আমরা সেখানে যাব, তাই কোন আসবাবপত্র বা ঘরের কোন জিনিস আমাদের বদলির পথে যেন বাদ না সারতে পারে। জামাত যে সুযোগ সুবিধা দিয়েছে তার সাথে জীবন নির্বাহ করা উচিত এবং সেটিকেই যথেষ্ট মনে করা উচিত। একজন ওয়াকফ জিন্দেগির জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। গত বছর আমলাপুরমে তার বদলি হয়। সেখানে বাচ্চাদের কোরআন পড়ানোর ক্ষেত্রে এত নিয়মিত ছিলেন যে প্রতিদিন 1 কিলোমিটার পায়ে হেঁটে বা সাইকেলে গিয়ে শিশুদের কোরআন পড়াতেন। মুবাল্লেগদের জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এরপর তাঁর স্ত্রী লিখেছেন, আতিথেয়তার খুবই সুন্দর গুণ, অনুপম গুণ ছিল তার মাঝে। বাচ্চাদের ছুটির সময় কেরালায় আসার কারণে যখন ঘরে থাকতাম না ও মেহমান এসে যেত, কখনো তিনি উৎকণ্ঠা প্রকাশ করেননি, সবসময় নিজেই খাবার রান্না করে অতিথিদের খাওয়াতেন। শাহাদাতের গভীর বাসনা ছিল তার মাঝে, পূর্বে আমি বলেছি। তিনি বলেন যে আমি বারবার হযরত মুসলিহ মওত রাদিয়াল্লাহু আনহু এবং আমার পিতাকে স্বপ্নে দেখেছি, আর আমার পিতা আমাকে ডাকছেন, তার দিকে যাওয়ার ইঙ্গিত করছেন। যাই হোক, এক অর্থে এটি তার শাহাদাত ধর্মীয় কাজের উদ্দেশ্যে গিয়েছেন, আর সেখানেই তিনি ইন্তেকাল করেন। দৈব দুর্বিপাকের ফলে মৃত্যু হয়, এটি এক প্রকার শাহাদাত। দোয়ায় গভীরভাবে অভ্যস্ত ছিলেন তাহাজ্জুদ গুজার, তবলিগের ক্ষেত্রে এক অকুতুভয় মুজাহিদ ছিলেন। বেশ কয়েকবার বিরোধীরা তাকে আটক করে দৈহিক নির্যাতন করে, এমন ঘটনা আমি আমার জলসার বক্তৃতায় যে সমস্ত ঘটনা বলে শুনিয়ে থাকি, তাতে তার দৈহিক ভাবে নির্যাতিত হওয়ার কথা আমি শুনেছিলাম। মারাত্মকভাবে মৌলবীরা তাকে প্রহার করে, তার পিতামাতা বয়োবৃদ্ধ, শোক সন্তপ্ত পরিবারের স্ত্রী দুই পুত্র তিনি রেখে গেছেন, তার দুজন বড় ভাই রয়েছেন, একজন সুলেমান সাহেব যিনি বালগাট কেরালার আমির, এবং এইচ শামসুদ্দিন সাহেব কাদিয়ানের নেজারত সাহেবের মালয়ালম বিভাগে আজকাল কাজ করার সৌভাগ্য পাচ্ছেন। তার সাথে কাজ করার তৌফিক পেয়েছেন নবিদুল ফাতা শাহেদ সাহেব মুবাল্লিগ সেলাহ। তিনি বলেন, মৌলানা এইচ নাসিরউদ্দিন সাহেব কেরালা নিবাসী ছিলেন, প্রায় 18 বছর ধরে আন্ধ্র এবং তেলেঙ্গানায় কাজ করছিলেন তিনি জামাতের। প্রায় সময় একই অঞ্চলে কাজ করার কারণে তার সাথে সাক্ষাৎ হতো, মিটিং এ খুবই বিনয়ের সাথে বসতেন, জামাতে আহমদের উন্নতির কল্পে প্রতিটি কাজের জন্য সোচ্চার থাকতেন। খুবই স্নেহশীল এক ব্যক্তি, নেক কর্মশীল আলেম ছিলেন, রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, রীতিমতো তালিম তরবিয়তের দায়িত্ব পালন করতেন, অফিসিয়াল কাজের জন্য সময় নির্ধারণ করে রেখেছিলেন, প্রতিদিনের জন্য জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, তার বিশেষ বৈশিষ্ট্য ছিল ছোটদের প্রতি স্নেহসুলভ ব্যবহার ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। প্রতিদিন রীতিমতো বের হতেন, বিরোধীদের কোন ভয় ছিল না তার, এই কারণে ও আহমদীদের ভিতর তার পরিচিতির গণ্ডি ছিল বড় ব্যাপক, কারণ হাসতফুল তার সাথে তাদের সাথে সাক্ষাৎ করতেন, এক জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি বলেন যে তাকে আমি কখনো ভ্রুকুঞ্চিত করতে দেখিনি, কখনো রাগ করতে দেখিনি, সাথী মোয়াল্লেমদের সাথে উত্তম ব্যবহার করতেন, সবসময় তাদের যত্ন নিতেন, সবার প্রতি এবং ভালোবাসা ছিল, যেই তার সাথে সাক্ষাৎ করত তার প্রতি আসক্ত হয়ে পড়ত। রীতিমতো মুসলিম ইসলামের বই পাঠ করতেন, রীতিমতো করতেন এই কাজ, আর এর জন্য যথা প্রস্তুতির সাথে করতেন, আর সময় নির্ধারণ করে রেখেছিলেন প্রতিটি মুবাল্লিগ এবং মুআল্লিমের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, কোরআনের তেলাওয়াত সম্পর্কে কখনো উদাসীন হতেন না, প্রতিদিন রীতিমতো ডায়েরি লিখতেন, স্থায়ী অভ্যাস ছিল, খেলাফতের পক্ষ থেকে যাই বলা হয় তা মনোযোগ সহকারে শুনতে হবে, খুব মনোযোগ খোদবার শুনতে, শুধু শুনতে নেই না, বরং শতভাগ খোদবার উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেন, কোন ব্যাখ্যা করতেন না, বরং প্রতিটি অক্ষর উপর আক্ষরিকভাবে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করতেন। ওয়াকফে জিন্দেগির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত মুসলিমদের প্রতি প্রেম এবং ভালোবাসা ছিল সীমাহীন। তিনি বলেন এগুলো এমন বৈশিষ্ট্য ছিল তার মাঝে যা তার সত্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যা চোখে পড়ত। বিরোধীরা কামারা টিমে বেলাল মসজিদে নিয়ে গিয়ে তাকে মারাত্মক ভাবে প্রহার করে, ধৈর্যের সাথে তিনি সহ্য করেন, পিছু হটেননি। মুরব্বী সাহেব লিখছেন যে মার খেয়ে যখন তিনি হাসপাতালে ভর্তি হন, পুলিশের মাধ্যমে তাকে সেখান থেকে বের করে আনা হয়। হাসপাতাল গিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করি, তো দেখি যে তিনি ক্ষত বিক্ষত, ব্যান্ডেজ লাগানো হয়েছে সর্বত্র, কিন্তু চেহারায় এক আধ্যাত্মিক প্রশান্তি ছিল, এক আধ্যাত্মিক হাসি বিরাজমান ছিল। নিজেই পুরো ঘটনা শুনান, বিরোধীরা জিজ্ঞেস করে যে মির্জা গোলাম আহমদ সাহেব কি দাবি করেছেন, তিনি বলতেন যে তিনি দিল্লি নবী হওয়ার, ছায়া নবী হওয়ার দাবি করেছেন। বিরোধীরা প্রহারের মাত্রা আরো বাড়িয়ে দিত আর পুনরায় জিজ্ঞেস করত যে ছায়া নবী কাকে বলে বা দিল্লি নবী কাকে বলে। তিনি বলতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে নিবেদিত হয়ে যে নবুয়ত লাভ করে তার নবুয়ত সেটি ছিল। পুনরায় বিরোধীরা প্রহার আরম্ভ করত, পরম কৃতজ্ঞতার সাথে তিনি এসব ঘটনার শোনান যে খোদার ধর্মের সেবায় সৌভাগ্য আমার হয়েছে যে আমি সীমাহীন মার খেয়েছি, প্রেরিত হয়েছি। যিনি লিখছেন তিনি একজন মোবাল্লিগ সিলসিলা, তিনি বলেন তিনি যখন তার যখন বদলি হয় বা ট্রান্সফার হন, তিনি বলেন আমি এখান থেকে ট্রান্সফার হচ্ছে, কিন্তু বিরোধিতা পুনঃস্থানে গিয়ে প্রজ্ঞার সাথে কাজ করবেন, অনেক কাজের সুযোগ আছে সেখানে। আর বিরোধিতা সম্পর্কে বোঝান যে কেমন বিরোধিতা রয়েছে আর সেখানে কিভাবে তবলিগ করতে হবে। তার পরে যারা আসছে তাদের মনোবল দৃঢ় করেছেন যে ভয় পাবেন না, আহমদীয়দের বাণী পৌঁছাতে হবে এবং বীরত্বের সাথে পৌঁছাতে হবে। একজন মুয়াল্লিম ওজির সাহেব বলছেন বা লিখছেন যে আমি সবসময় তাকে তাহাজ্জুদ গুজার, বিগলিত চিত্তে বিনয়ের সাথে নামাজ পড়তে এবং দৈনিক তেলাওয়াত করতে দেখেছি। অত্যন্ত প্রসন্ন চিত্ত এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা শীল এক ব্যক্তি ছিলেন। অতিথি পরায়ণ, নামাজ অভ্যস্ত, সাদা মোটা জীবনযাপনে অভ্যস্ত এবং অপব্যয়ের অভ্যাস থেকে মুক্ত ছিলেন। তার পড়ালেখার গভীর আগ্রহ ছিল, পূর্বেও আমি বলেছি কোন প্রশ্ন জিজ্ঞেস করা হলেও উত্তম ভাবে উত্তর দিতেন, খুব সুন্দর ভাবে উত্তর দিতেন। যখনই কোন অনুষ্ঠান বা অধিবেশনে, বিশেষ করে সফরের সময় খোদ্দামদের সাথে বসতেন, জামাত সম্পর্কে আলোচনা করতেন, ইমান উদ্দীপক কথাবার্তা শোনাতেন, সবার সাথে উত্তম ব্যবহার করতেন, আর এ কারণে সবাই তার সাথে উঠা বসা করা পছন্দ করত। ইনি বলছেন কামারাটিতে লিফলেট বিতরণের কারণে বিরোধীরা তার উপর হামলা করার বা মারার ষড়যন্ত্র করে। 20 ফেব্রুয়ারি মুসলিম সংক্রান্ত জলসা ছিল, তিনি নামাজ সেন্টারে পূর্বেই পৌঁছে যান। সেই সময় 100 ব্যক্তির সমন্বয়ে একটি দল তার সন্ধানে বেরোয়। তিনি তার পূর্বে মসজিদে পৌঁছানোর রাস্তায় তার সাথে দেখা হয়নি। বিরোধীরা একটা পন্থা উদ্ঘাটন করে, জামাতের মোয়াল্লেম ছিলেন মোহাম্মদ ওমর, তার স্ত্রী এবং 2 সন্তান, তারা জলসায় যোগদানের জন্য যাচ্ছিলেন জামাতের কেন্দ্রে। তারা তাদেরকে পথে রাস্তায় আটক করে এবং বলে যে যতক্ষণ এস নাসিরউদ্দিন না আসবে আমরা তোমাদেরকে ছাড়ছি না। যখন তারা জানতে পারে, যখন মরহুম যখন এটি জানলেন, তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছেন এবং তাদেরকে বলেন যে আমি নাসিরউদ্দিন, মোয়াল্লেম সাহেব এবং তার স্ত্রী সন্তানদের বিরোধীরা ছেড়ে দেয় এবং তাকে মারতে মারতে নিয়ে যায় আর মারাত্মক ভাবে প্রহার করে সবাই তাকে। শেষের দিকে পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। তারা শুধু এই কথার উপরেই জোর দেয় যে হযরত মসীহ মওউদের দাবিকে অস্বীকার করো, তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করো। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার স্ত্রী এবং সন্তানদের ধৈর্য দিন। পরবর্তী জানাজা বা পরবর্তী স্মৃতিচারণ শ্রদ্ধেয়া সাহেবজাদী আমতুল ওয়াহিদ বেগম সাহেবার, যিনি সাহেবজাদা হযরত মির্জা খুরশিদ আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। 2017 সনের 10 এপ্রিল রাত 10টার দিকে প্রায় 82 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের সবচেয়ে কনিষ্ঠ কন্যা ছিলেন, আমার ফুফিও ছিলেন, হযরত মাসিহ ইসলামের পৌত্রী এবং হযরত নওয়াব মোহাম্মদ আলী খান সাহেবের দৌহিত্রী ছিলেন। রাবোয়ার বেহেশতি মকবরায় তিনি কবরস্থ হন। দুবার বড় ভয়াবহ রোগে আক্রান্ত হন, কিন্তু পরম ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে রোগের মোকাবেলা করেন। ডক্টর নুরি সাহেব তার সম্পর্কে লিখেছেন, প্রায় গত 2 দশক থেকে অসুস্থ চলে আসছেন। আমার অভিজ্ঞতা অনুসারে পুণ্যের এক মহান দৃষ্টান্ত ছিলেন। অসুস্থতাকে পরম ধৈর্য এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন, দৈহিক মানসিক কষ্ট এমন ভয়াবহ পর্যায়ে চলে যেত, সেই দিনগুলোতে বিশেষ করে এই রোগ দৈহিক এবং মানসিক উভয় ক্ষেত্রে কষ্টদায়ক হয়। চিকিৎসাও বড় কষ্টদায়ক, কিন্তু তা সত্ত্বেও খোদা প্রদত্ত শক্তি এবং ধৈর্যের সাথে এই রোগকে তার দৈনন্দিন জীবনের পথে বাদ সাধতে দেননি, বড় দৃঢ়তার সাথে আর ধৈর্যের সাথে রোগের মোকাবেলা করেন। ডাক্তার সাহেব লেখেন যে হাসি মুখে নির্ভয়ে সব কাজ করতেন এবং খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট ছিলেন। অসুস্থতার মাঝে শেষ দিন পর্যন্ত ঘরে দেখাশোনা করেছেন, তার স্বামীর প্রতিও যত্নবান ছিলেন। এক আদর্শ সম্পর্ক ছিল, আদর্শ স্থানীয় সম্পর্ক ছিল স্বামীর সাথে। নিজেও অসুস্থ ছিলেন, কিন্তু তার স্বামী জনাব খুরশিদ আহমদ সাহেবের যখন এনজিওপ্লাস্টি হয়, তার অসুস্থতার কথা ভুলে গিয়ে, নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে স্বামীর দেখাশোনা করেন, যত্ন নেন। উল্লেখযোগ্যভাবে তার ভিতর আতিথেয়তার বৈশিষ্ট্য ছিল, যখনই কেউ আসত আরতি যত্ন নিতেন। অনেক মেহমান আসত, তাদের জলসার সময় সুরা ইত্যাদি উপলক্ষে সবসময় তাদের সেবা যত্ন করেছেন। অসুস্থতা চলাকালে এখানে লন্ডনে 2 বার এসেছেন। 2005 সনে কাদিয়ানে তার সাথে প্রথমবার আমার সাক্ষাৎ হয়। খেলাফতের আসনে সমাসীন হওয়ার পর এখানে আসার পরও দেখা হয়েছে। বড় নিষ্ঠা, আন্তরিকতা, বিশ্বস্ততার সম্পর্ক ছিল খেলাফতের সাথে তার। যদিও বয়সে অনেক বড় ছিলেন, পরম বিনয়ের সাথে সাক্ষাৎ করতেন। বিনয়ের সাথে কথা বলতেন, আমাদের মায়ের সাথে তার ননদ ভাবির সম্পর্ক ছিল। কিন্তু বয়সের দিক থেকে হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের সবচেয়ে ছোট কন্যা আছিলেন, আর আমার সবচেয়ে বড় বোন এবং তিনি প্রায় সমবয়স্ক। এদিক থেকে আমার মা সবসময় তাঁর সাথে নিজের সন্তানদের মতো ব্যবহার করে, সন্তানদের মতো দেখেছেন। তিনি কখনো তাকে ভাবি মনে করেননি, বরং সবসময় বড় শ্রদ্ধা এবং ভালোবাসা আর সম্মানের সম্পর্ক রেখেছেন আমার মাকে। জ্যেষ্ঠ জ্ঞান করতেন, এমন এক সম্পর্ক ছিল যা ছিল দৃষ্টান্তমূলক বা আদর্শ স্থানীয়। ১৯৫৫ সনের 26শে ডিসেম্বর মুসলিম মদ রাজিয়াল্লাহু আনহু তার বিয়ে পড়িয়েছেন। তখন একই সাথে সৈয়দ মীর মাহমুদ আহমদ সাহেবের বিয়ে হয় মুসলিম মহমদ রাজিয়াল্লাহ আনহুর কন্যা আমতুল মতিনের সাথে। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের এক কন্যার বিয়ে হয় ডক্টর এজাজুল হক সাহেবের সাথে। হযরত খলিফা মুসা সানি রাদিয়াল্লাহু আনহু 26 ডিসেম্বর জলসার উদ্বোধনের পূর্বে, উদ্বোধনী বক্তব্য এবং দোয়ার পূর্বে আমি কয়েকটি নিকার এলান করব। খলিফা সানি বলেন যে সচরাচর রীতি হল নিকার জলসার পর 29 ডিসেম্বরে হয়, কিন্তু এই সব বিয়ের নিকার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। প্রধানত আমার নিজের মেয়ে আমতুল মতিনের বিয়ে, এটি যা মীর মোহাম্মদ ইসহাক সাহেবের পুত্র মীর মাহমুদ সাহেবের সাথে ধার্য হয়েছে। দ্বিতীয়টি চরিদা ফুলান সাহেবের কন্যার বিয়ে। তৃতীয়ত আমতুল ওয়াহিদের, যিনি মির্জা শরীফ আহমদ সাহেবের কন্যা, যার বিয়ে ধার্য হয়েছে মির্জা খুরশেদ আহমদ সাহেবের সাথে। মির্জা খুরশেদ আহমদ সাহেব ওয়াকফে জিন্দেগি। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইনি এখন পড়ালেখা করছেন আর এরপর জীবন উৎসর্গ করবেন। এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া সূচক কিছু কথা বলেন। এরপর বলেন যে আল্লাহ তাআলা এই কয়েকটি বিয়ে এবং সম্পর্ককে আশিসময় করুন, জাগতিক দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতে এই বিয়ে এবং নিকার মাধ্যমে জামাতের শক্তি বৃদ্ধি পাক। আল্লাহ তাআলা তাকে 6 পুত্র দান করেছেন, যাদের 4 জন ওয়াকফে জিন্দেগী, 2 ডাক্তার, ফজল উমর হাসপাতালে কর্মরত রয়েছেন, একজন পিএইচডি ডাক্তার যিনি নেজারতে তালিমে কাজ করছেন, আরেকজন ওকিল রয়েছেন যিনি সদর আঞ্জমানে আহমদিয়ার মুশির কানুনি অফিসে কর্মরত রয়েছেন, লাজনাইমালাতে তার সেবার যুগ 30 বছর দীর্ঘ, তিনি সেক্রেটারি সনদ তেজারত এবং প্রথম নায়েব সদর হিসাবে কাজ করেছেন, আর সেক্রেটারি সনদ তেজারত হিসাবে তিনি অনেক কাজ করেছেন। তার রুচি এবং প্রকৃতি ছিল খুবই উন্নত মানের, গরিবদের দ্বারা হাতের কাজ করাতেন, অর্থাৎ এমব্রয়ডারি সেলাই ইত্যাদি করাতেন, তারা পারিশ্রমিক পেত। অপরদিকে প্রদর্শনীতে সবসময় লাজনার অনেক আয় উপার্জন হতো, এর ফলশ্রুতিতে উচ্চ পদস্থ কর্মকর্তার আনুগত্য ছিল খুবই গভীর, আর এটি দেখতেন না যে আত্মীয়তার কি সম্পর্ক রয়েছে বা বয়সের পার্থক্য কি। আমার স্ত্রী আমাকে বলেছেন যে 2 তিনি যখন রাবোয়ার সদর লাজনামালার সদর ছিলেন, তিনি সেক্রেটারি সনত তেজারত এবং নায়েব সদর হিসাবে তার সাথে কাজ করেন, আর সবসময় অত্যন্ত বিনয় ও স্বতঃস্ফূর্ততার সাথে আনুগত্যের গভীর চেতনা নিয়ে কাজ করেছেন, আর যে দায়িত্বে তার উপর ন্যস্ত করা হয়েছে তিনি বড় আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্ততার সাথে পালন করেছেন। তার স্বামী জনাব মির্জা খুরশিদ আহমদ সাহেব বলেন একজন ওয়াকফে জিন্দেগীর স্ত্রীর যে দায়িত্ব তা পালন করেছেন আমার কাছে কখনো কিছু চাননি, সন্তানদের তরবিয়ত এবং শিক্ষা দীক্ষার ব্যাপারে গভীর ভাবে যত্নবান ছিলেন। তার তরবিয়তেরই ফলশ্রুতিতে আল্লাহ তাআলার কৃপায় 6 সন্তানদের 4 ওয়াকফে জিন্দেগী, 4 জীবন উৎসর্গ করেছেন ধর্মের জন্য। সন্তানদের পাশাপাশি ঘরে যে সমস্ত চাকর চাকরানি ছিল তাদের সন্তান সন্ততির সন্ধ্যা সন্ধ্যা খুব উত্তম ভাবে দেখাশোনা করছেন, কেউ কোরআন না পড়লে পাঠ না করলে তাদের কোরআন পাঠ, নিজের সন্তানদের সাথে তাদের কোরআন পাঠ করিয়েছেন, চাকর চাকরানিদের সন্তানদের কোরআন পাঠ করেছেন। অনেক ছেলে মেয়ে এমন আছে তাদের বয়স অনুবাদে প্রথমে কোরআন পাঠ করা এবং কোরআনের অনুবাদ এরপর শিখিয়েছেন। কলেজে যখন অধ্যয়নরতা ছিলেন তখন স্বপ্নে দেখেন যে মিয়া আব্দুর রহমান সাহেব তার মামু মালের কোটলের অধিবাসী,
খুবই দৃষ্টিনন্দন আকর্ষণীয় স্বর্ণের কঙ্কন কারো হাতে তার কাছে তার জন্য পাঠিয়েছেন। একই সাথে বলেছেন যে
65 এবং 82 সেই মহিলা কঙ্কন তার হাতে তুলে দিতে গিয়ে বলেন 65 এবং 82 তিনি সত্যায়নের জন্য পুনরায় জিজ্ঞেস করেন 65 এবং 82 তিনি বলেন যে এই স্বপ্নটি আমি তখন বুঝতে পেরেছি, এই স্বপ্নের অর্থ তখন বুঝতে পেরেছি যখন 65 সনে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয় আর 82 সনে খলিফা মসজিদ সালেস রহমাহুল্লাহর ইন্তেকাল ঘটে। তার পুত্র স্নেহের আদিল লিখেছেন জলসা সালানা সময় শতাধিক বড় হাসি খুশি হাসি মুখে তাদের আতিথ্য করতেন। খলিফাতুল মসজিদ আবু রহমাহ যখন হিজরত করেন তখন তার সফরের জন্য চা এবং অন্যান্য জিনিস নিজ হাতে নিজের তত্ত্বাবধানে তিনি প্রস্তুত করেন, কিছু এমন জিনিস যা তার পছন্দ ছিল নিয়ে পাঠাতেন। আর একই ব্যবহার খলিফাতুল মসজিদ রাবের সাথে যেমন ব্যবহার ছিল আমার সাথেও তাই অব্যাহত রাখেন। বিশেষ হালুয়া যা বানিয়ে বিশেষ ধরনের হালুয়া প্রস্তুত করে নিজে পাঠিয়েছেন নিজের হাতে আর নিজের তত্ত্বাবধানে পাঠাতেন। বড় শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল, মায়ের অনেক সেবা করেছেন, শ্বশুর শাশুড়িরও সেবা করেছেন, ননদদের ছোট কন্যাদের মতো দেখাশোনা করেছেন, তেলাওয়াত এবং নামাজের বিষয়ে খুবই যত্নবান ছিলেন। বাচ্চাদেরকেও সেভাবে তরবিয়ত করেন, মসজিদে পাঠাতেন, তাদের নামাজের ফজর পর তেলাওয়াতের জন্য বসাতেন যে তেলাওয়াত করো। চাকর চাকরানীদের যত্ন নেওয়ার বিষয়ে খুবই সচেতন ছিলেন। আমার সাথে তার অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক ছিল একই ঘরে থাকার কারণে। খেলাফতের আসনে আসীন হওয়ার পর তার পুত্র লেখেন যে তিনি বলেন যে এর পূর্বে তো অনেক কাজ আমি জোর জবরদস্তি করাতাম, কিন্তু এখন আমার উপর হুজুরের উপর যে দায়িত্ব ন্যস্ত ছিল সেই কাজ কিভাবে হবে, তার জমিন জায়গা জমির দেখাশোনা কিভাবে হবে, যাই হোক আমি তাকে আশ্বস্ত করি। এরপর আর কখনো এরপর কোন প্রকার দাবি করেন, সবসময় আমি যা বলতাম সেই অনুসারেই করতেন বা করেছেন এবং সন্তুষ্ট ছিলেন, সন্তুষ্ট থাকতেন। তার এক ননদ যিনি আমার ভাবিও, তিনি লেখেন তার সাথে আমাদের সম্পর্ক তেমন এইভাবে মায়ের কন্যাদের সাথে সম্পর্ক থেকে থাকে। আমাদের মায়ের ইন্তেকালের পর আমাদের বিষয়ে খুবই যত্নবান ছিলেন, আমাদের বিয়েতে কাপড় চোপড় অলংকার ইত্যাদি নিজের প্রস্তুত করেছেন, যেভাবে মা মেয়েদের জন্য করে থাকেন বিয়ের পর আজ পর্যন্ত সকল ঈদে ইডি পাঠিয়ে আসেন, যেভাবে মায়েরা কন্যাদেরকে পাঠিয়ে থাকেন। অনেক মেয়েকে নিজের ঘরে লালন পালন করেছেন, সকল অর্থে তাদের জাগতিক এবং আধ্যাত্মিক তরবিয়তের ব্যাপারে যত্নবান ছিলেন। দরিদ্র মেয়েদের তার এক চাকরানীর কন্যা ছিল যাকে তিনি নিজেই পেলেছেন, তার বিয়েতে আমাদের সবাইকে ননদদের পেগাম পাঠিয়েছেন যে তোমরা যদি এর বিয়েতে যোগদান না করো তাহলে আমি তোমাদের সন্তানদের বিয়েতে যোগ দেব না। এইভাবে নৈকট্যের বইয়ের প্রকাশ ঘটাতেন দরিদ্রদের সাথেও। তার সবচেয়ে ছোট ননদ তিনি লেখেন যে আমি একবার তাকে জিজ্ঞেস করি কোন বয়সে আপনি তাহাজ্জুদ আরম্ভ করেছেন, তিনি বলেন কোন উত্তর দেননি, এড়িয়ে যেতে চান। কিন্তু বারবার যখন আমি জিজ্ঞেস করি তিনি আমাকে বলেন যে আমি 12 বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়ছি। কিভাবে অনেক মেয়ের বিয়ের জন্য উপহার সামগ্রী শিক্ষার ব্যয়ভার বহন করতেন, লাজনায় মায়েলার হস্তশিল্প তহবিল থেকেও তিনি সেই ব্যয়ভার বহন করতেন। অনেক মেয়ের বিয়ের পূর্বে
মেহেদির অনুষ্ঠান ইত্যাদিতে কেউ দেখা শোনার থাকে না, তিনি ঘর থেকে তাদের জন্য এমন মেয়েদের বিয়েতে বিয়ের পূর্বে এমন অনুষ্ঠানে খাবার ইত্যাদির ব্যবস্থাও করতেন এবং করেছেন। খেলাফতের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতা সংক্রান্ত একটি ঘটনা মিয়া খুরশিদ আহমদ সাহেবের ভাগ্নে লেখেন যে একবার মধুর একটি শিশি পড়েছিল, আমি বললাম যে আমাকে দেন, তিনি বলেন যে না, এটি আমাকে খলিফা পাঠিয়েছেন, এটি দিতে পারে না, এ ধরনের আরেকটি শিশি আছে তা নিয়ে যাও। পুত্রবধূ ছয়জন ছিলেন, সবার সাথে আল্লাহ তাআলার ফজলে তার সর্বোত্তম ব্যবহার ছিল, সবাইকে নিজের কন্যার মতো রেখেছেন। তার ছোট পুত্রবধূ লন্ডনে ডক্টর আহমেদুল্লাহ সাহেবের কন্যা, তার স্ত্রীও আজকাল অসুস্থ, তার কারণে তার এই পুত্রবধূকে লন্ডন আসতে হয়েছে। তিনি বলেন যাও, অসত নিজেও অসুস্থ, আর বলেন যে তুমি যাও মায়ের দেখাশোনা করো, সন্তানদের রেখে যাও, আমি তাদের দেখাশোনা করব। মারাত্মক কষ্টের মাঝে পরম ধৈর্যের সাথে নিজের প্রতিটি কাজ করেছেন। আমার ছোট বোন লেখেন, কর্মীদের হাতে খুবই কোমলতার সাথে কাজ করাতেন, প্রদর্শনী চলাকালে ডিউটির সময় ক্ষতি হলেও কঠোর কোনো ব্যবহার করতেন না, ধৈর্য এবং সহ্য প্রদর্শন করতেন, এ কারণে লাজনার সদস্যরা তার সাথে কাজ করা পছন্দ করতেন। প্রশাসনিক কাজেও খুবই দক্ষ ছিলেন, কোন অন্য কোন কর্মীর কোন কষ্ট থাকলে তা তাৎক্ষণিকভাবে দূর করার চেষ্টা করতেন। আমার ছোট বোন লেখেন, আমতুল কদ্দুর সাহেবা লেখেন যে মানুষের কাজে কর্মে কম বেশি হয়ে যায়, কিন্তু তার স্বভাব এবং প্রকৃতিতে কথা অন্তর্ভুক্ত ছিল যে কোরআন এবং হাদিসের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল, পুণ্য যেন তার দ্বিতীয় প্রকৃতি ছিল। যখনই দেখতেন যে আমাদের ঐতিহ্য এবং শিক্ষা পরিপন্থী কোন কথা হচ্ছে, পরিষ্কারভাবে এর বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করতেন। সবচেয়ে ছোট হওয়ার কারণে শৈশবে খুবই আদরের ছিলেন তিনি, কিন্তু ছিলেন পরম বিনয়ী, বিনয়ের সাথে সাক্ষাৎ করতেন সবার সাথে। আমার বড় বোন আমতুর রব সাহেবা লেখেন যে দেশ বিভাগের পর আমরা যখন লাহোরের মডেল টাউনে হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের সাথে থাকতাম, তখন হযরত মির্জা শরীফ আহমদ সাহেব রীতিমতো কোরআন এবং হাদিস পড়াতেন সবাইকে একত্র করে। তিনি বলেন, এরপর আমতুল ওয়াহিদ যিনি আমাদের ফুফি, তিনি যার এখন স্মৃতিচারণ হচ্ছে, এর ফলে তার মাঝেও কোরআন এবং হাদিসের এমন গভীর ভালোবাসার সৃষ্টি হয় যে তিনি বিভিন্ন ছেলে মেয়েকে কোরআন পড়াতেন। কোন এক শিশুর ভাষাগত সমস্যা ছিল, ঘন্টার পর ঘন্টা বসে পুনরাবৃত্তি করে তাকে কোরআন শিখিয়েছেন। আল্লাহর ফজলে সে কোরআন পড়েছে এবং এখন তার আর বলার বা কথার ভাষাগত কোনো সমস্যা নেই। আমার বোন লেখেন যে ম্যাট্রিকের পর রাবোয়া থেকেই তিনি ইন্টারমিডিয়েট করেন, তাহাজুদের পর পড়ালেখা আরম্ভ করতেন, নামাজের প্রতিও সবসময় মনোযোগী থাকতেন। অনুরূপভাবে অন্যরাও তার বিভিন্ন গুণাবলীর কথা লিখেছেন, তার পুত্র লিখেছেন, খেলাফতে হুজুরের খেলাফতে আসীন হওয়ার পূর্বে আপনার সাথে সম্পর্ক ছিল তা ভিন্ন ছিল, খেলাফতের আসনে আসীন হওয়ার পর পূর্বের সম্পর্ক এখন ছিন্ন হয়ে গেছে, এখন শুধু খেলাফতের সম্পর্ক বিদ্যমান। এখানে যখন আসতেন আমার সাথে সাক্ষাতের জন্য আসতেন, বসা অবস্থা থাকলে আমি আসা দাঁড়িয়ে, আমি বললাম যে আপনি অসুস্থ, আপনি বসে থাকেন, দাঁড়ানোর প্রয়োজন নেই। আমার স্ত্রীও বলেন যে আপনি বসুন, কিন্তু তাৎক্ষণিকভাবে আমি আসলে দাঁড়িয়ে যেতেন। খোদার সত্তায় গভীর বিশ্বাস ছিল তার, তাওয়াক্কুল ছিল। একবার তার ছোট পুত্রের বিয়ে বড়জনের পূর্বেই হয়ে যায়। বড় সন্তানের জন্য ঘরের একটা অংশ নির্ধারণ করে রেখেছেন। তার স্বামী বলেন যে এটি ছোট পুত্রকে দেন, এখন আমাদের কাছে বড় এর জন্য প্রস্তুত করার সামর্থ্য নেই। তিনি বলেন না, যে বড় পুত্রের জন্য যা আমরা প্রস্তুত করেছি তা তার জন্য আল্লাহ তাআলা অন্য কোনো ব্যবস্থা করবেন। একদিন দৈবক্রমে বা ঐশী তাকদীর অনুসারে কোরআনের একটি আয়াতে তার দৃষ্টি নিবদ্ধ হয়। তিনি তার স্বামীকে বলেন যে আল্লাহ আমি এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আল্লাহ তাআলা আমার চাহিদা পূরণ করবেন। সেই যুগে যখন জিনিসপত্র সস্তা ছিল কিছু প্রাইজ বন্ড কিনে রেখেছিলেন তিনি। আল্লাহ তাআলার কৃপায় প্রাইজ বন্ডে 100,000 টাকা পান এবং সেই টাকা বিয়ে উপলক্ষে, ছেলের বিয়ে উপলক্ষে কক্ষ প্রস্তুতের কাজে লাগান। এই ছেলে লিখছেন যে খলিফাতে মসীহ রাবে রহমুল্লাহর ইন্তেকালে যখন সংবাদ আসে, আমরা সবাই মসজিদের নামাজের জন্য মসজিদে গিয়েছিলাম, মসজিদে ছিলাম। আমাদের মা শোকাকুল ছিলেন। তখন আমার বড় ভাবি উচ্চস্বরে ক্রন্দন আরম্ভ করেন। আমার মা তাকে বলেন পূর্ণ নীরবতা অবলম্বন করো, এখন জামাত পরীক্ষার সম্মুখীন, এটি দোয়ার সময়, দোয়ায় লেগে থাকো। তিনি বলেন খলিফাতুল মসীহ সালেসের যখন ইন্তেকাল, আমার বয়স 9 বছর ছিল, আমি বালক ছিলাম, কোনো কারণে আমার হাসি বেরিয়ে যায়। আমাকে কঠোর ভাবে বকা দেন, বলেন যে তুমি জানো না এখন জামাতের কি অবস্থা। শৈশবেই চেতনা সৃষ্টি করেন সন্তানদের মাঝে যে জামাতের গুরুত্ব কি বা কতটুকু, অনুভাবে সন্তানদের বিভিন্ন ভাবে অনুপ্রাণিত করে কোরআনের সূরা মুখস্থ করান। তার ঘরে বড় হয়েছে এক মেয়ে, তিনি বলেন যার স্বামী প্রাইভেট সেক্টরের অফিসে এখন কর্মরত রয়েছেন, তিনি বলেন 4-5 বছর বয়স থেকেই তার ঘরে আমি ছিলাম। আমাকে পড়ালেখা শিখিয়েছেন, সকল অর্থে আমার তরবিয়ত করেছেন, বিয়ে দিয়েছেন। বিয়ের পর কোনো কাজের প্রয়োজন আমাকে ঘরে ডাকতেন। তিনি বলেন একবার আমার ঘরে আসেন, একটা পুরনো সোফা ছিল আমার বাসায়, বলেন যে কোথেকে এসেছে। আমি বললাম কোনো প্রতিবেশী দিয়েছেন। তিনি বলেন এই সোফা ঘর থেকে বের করে দেওয়ার তাৎক্ষণিক ভাবে নতুন সোফা আনিয়ে দেন। মহিলা বলেন আমার ছেলের পড়ালেখার ব্যাপারেও খুবই যত্নবান ছিলেন। জীবনের অন্তিম দিনগুলোতে আমার ছেলের বিয়ের জন্য গয়না অলংকার বানিয়ে দেন, প্রতিটি জিনিস সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখতেন। অনুরূপভাবে দুধ ভাই বোনের প্রতি গভীরভাবে যত্নবান থাকতেন। তার দুধ মায়ের এক পুত্র যিনি সুইজারল্যান্ডে আছেন, তিনি বলেন আমার পিতার দুশ্চিন্তা আর প্রতিটি কষ্টে তার প্রতি গভীরভাবে যত্নবান ছিলেন। তার দুধ বোন ছিল, তার এক আত্মীয় আমাকে লিখেছেন যে খুব পরম বিনয়ের সাথে তার অসুস্থতার যুগে তার দেখাশোনা করেছেন। বহু গুণাবলীর আধার ছিলেন তিনি। তার সন্তান সন্ততির মাঝে খোদা তাআলা এই গুণাবলী স্থায়ী করুন, খেলাফতের সাথে তাদের বিশ্বস্ততার সম্পর্ক স্থায়ী হোক, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। নামাজে জুমা এবং আসরের পর এই তিন ব্যক্তি, তিন মরহুমিন যাদের কথা উল্লেখ করেছি, তাদের গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ